বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হরস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রুচি রক্তিম, তোমাদের সঙ্গে। তুমি শুনছ হরস্কোপ অফিসিয়াল। আজকে তোমাদের জন্য থাকছে একটা বিশেষ গল্প, কর্ণশীলের কলমে নাক কাটি। গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থেকো। আর গল্পটা ভালো লাগলে প্রচুর 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 শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আমাদের দ্বিতীয় চ্যানেল হরস্কোপ অ্যানিমেশনের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটির গল্পগুলো শোনো, থরি চ্যানেলটির গল্পগুলো দেখো, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম, দিনমণি ভদ্র চরিত্রে ইভান সরকার। শুরু হচ্ছে কর্ণশীলের কলমে নাক কাটি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পিলু, ফর্সা গাল আর কান দুটো টকটকে লাল, অথচ পাশে দাঁড়ানো ভম্বলের ঠোঁটের কোণে ভেসে বেড়াচ্ছে একটা মুচকি হাসি। ভাবটা এমন যেন কিছুই হয়নি। সামনে চেয়ারে বসা দোহারা গরনের পেটানো চেহারার মানুষটা এইবার একটা গর্জন করে বলে উঠলেন,
কোনো কিছুকে কিছু মনে করো না, তাই না? সবকে লাল করে দেবো তাদের দল। হাজার বার করে বারণ করেছি যে সন্ধ্যের পর কলেজের রাস্তায় যাবি না, যাবি না, তোরা সেই
কথাগুলো বলতে বলতে বড় জেঠুর গলাটা একটু কেঁপে যায়। একটা গভীর দীর্ঘশ্বাস গলা থেকে বেরিয়ে আসতে গিয়েও প্রবল আত্মনিয়ন্ত্রণের টানে আটকে যায় সেটা। পিলু আর ভম্বল চমকে তাকালো বড় জেঠুর মুখের দিকে। এই অকাল বর্ষা মেঘের মতোই থমথম করছে লোকটার মুখ, আর চোখ দুটোতে ভেসে ওঠা এক ক্রাশ বেদনার্ত জল যেন সে মেঘেরই ফসল। ধরা গলায় জেঠু আবার বলল,
কালে গই তোদের মতোই বিয়ে পড়োয়া ছিল, শুনত না, একটা কথাও শুনত না, ওই নাক কাটিতেই।
ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ারের দুই ছাত্র এই এমন সময় শিশুর মতো হয়ে যায়। বজ্র কঠিন বড় জেঠুর ভিতরের নরম স্নেহশীল রূপটা যখন বেরিয়ে আসে, সফটওয়্যার আর অটোমোবাইলের ছাত্র দুটির মধ্যেও সেই শৈশব ফুটে ওঠে যখন তারা বড় জেঠুর সঙ্গে থানার মাঠে ছুটতে যেত। জেঠুর বাইকের পেছনে বসে নওগাঁর বিলের পদ্মবন দেখতে যেত তারা। আজও তাই হল, পিলুর অভিমান কোথায় যেন উবে গেল, ভম্বলের দুষ্টু হাসিটাও উধাও। দুজনেই এগিয়ে এসে বিরাট শরীরটার সামনে হাঁটু মুড়ে বসে বলে উঠল, নাক কাটি কি জেঠু? বড় জেঠু ডান হাতে থাপ্পড়টা তুলেও হেসে ফেলল, তারপর চোখে জল মুখে হাসি নিয়ে বলল,
যা হাত মুখ ধুয়ে আয়, আর তোর জেঠিকে বল কড়া করে তিন কাপ চার পেঁয়াজি বানাতে।
জেঠিকে আর কিছু বলতে হবে না, এই রইল চা, আর হ্যাঁ, রাতে ভারী খাওয়া দাওয়া আছে, এখন আর পেঁয়াজি খেতে হবে না। এই পিলু, ভম্বল, তোরা সন্ধে উজিয়ে কোথা থেকে এলি রে?
বড় জেঠিমার টকটকে ফর্সা মুখ লাল চুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুজনেই সুট করে পালিয়ে গেল ঘর থেকে। বড় জেঠু বলে উঠলেন,
আহ বড় বউ, তুমি আবার ওদের বকছো কেন? আমি তো যথেষ্ট বকাঝকা করেছি।
কস্তুরী দেবী স্বামীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন একবার,
সে তোমার চোখের টলটলে জল দেখি বকাঝকার বহর আমি বুঝে গেছি। হ্যাঁ গো, তোমার কি একটা আক্কেল নেই? বাড়ির একটা ছেলে সে কোন জঙ্গলে মঙ্গলে গিয়ে বসে আছে রেঞ্জের হয়ে? আছে তো এ দুটোই ঘরে, এ দুটোকেও কি শাসনে রাখতে পারো না গো? জানো তো ওরা নিজেদের বাবা মাকে তো এক বিন্দু পাত্তা দেয় না, যতটুকু কথা শোনার তা আমার আর তোমার, তা তুমি যদি এমন ঢিল দাও ছেলেরা মানুষ হবে?
দরজার দিকে একবার সাবধানে চোখ রেখে কস্তুরী দেবীর একটি হাত ধরে ফেললেন প্রহর। তারপর মৃদু ভরাট গলায় বললেন,
তাহলে আমাকেও একটু মানুষ করে দাও গো বড় বউ, আমি বুঝি কেউ নই।
প্রৌঢ়ের বুকে একটা মৃদু ঠেলা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলেন প্রৌঢ়া। তারপর ছদ্ম রাগের ভঙ্গিতে বলে উঠলেন,
তোমার ব্যবস্থা করছি, দাঁড়াও বুড়ো।
লাল হলুদ আঁচল উড়িয়ে চলে যাচ্ছিলেন কস্তুরী। প্রৌঢ় গলা তুলে বললেন,
কখন করবে ব্যবস্থা বড় বউ, নিভৃত নিশীতে বুঝি।
পশ্চিমের দরজা দিয়ে কস্তুরী বেরিয়ে যেতেই প্রৌঢ় লক্ষ্য করলেন, দক্ষিণের দরজায় ভোম্বল আর পিলু দাঁড়িয়ে তারই দিকে তাকিয়ে আছে বিস্ফারিত চোখে। সঙ্গে সঙ্গে গলার সুর বদলে প্রৌঢ় বলে উঠলেন,
যে বইটা আছে না দক্ষিণের বইয়ের তাকে, ওটা নামিয়ে রেখো তো বড় বউ, রাতে ওই বইটা পড়ব।
তারপর হঠাৎই যেন পিলু আর ভোম্বলকে দেখতে পেয়েছেন এমন করে বলে উঠলেন,
ও তোরা এসে গেছিস, আচ্ছা আচ্ছা, এই রে চা আর বস বস, বলি ঘটনাটা।
এই জিতু, যে বইটার নাম বললে, ওর বাংলা নাম বুঝি নিভৃত নিশীতে।
হো হো করে হেসে উঠলেন দিনমণি ভদ্র। বড় জেঠু চা শেষ করে একটা সিগারেট ধরিয়ে নিতে নিতে ঘরের গম্ভীর নিরেট ভাবটা আবার ফিরে এসেছিল। এ এক অদ্ভুত বৈশাখ মাস, প্রতিদিন দুপুর বিকেলে বৃষ্টি ঝড়। একটা মিঠে আবহাওয়া এমন করে পৃথিবীকে জড়িয়ে রেখেছে যেন মাটির সন্তানদের শরীরে গ্রীষ্মের আঁচ সে লাগতেই দেবে না। ঘরের আলো নেভানো, বারান্দা সাদা আলোটা জ্বলছে, আর তার আলোতে ওই দূরে সদর দরজা, গন্ধরাজ, অমলতাস, জারুল, হিজলের ফুল স্পষ্ট দেখা যায়। বৃষ্টির জল পড়ে সেসব ফুল থেকে ভারী প্রাণ জুড়িয়ে দেওয়া একটা গন্ধ আসছে। সিগারেটে পরপর দুটো টান দিয়ে দিনমণি বলতে শুরু করলে,
আচ্ছা তোরা এমন কোন মন্দির কোনদিন দেখেছিস যেটা আগাগোড়া বাঁশ দিয়ে তৈরি? আর তার চেয়ে বড় আশ্চর্যের কথা, ওই যেটাকে স্থানীয় আদিবাসীরা মন্দির বলত, সেই বাঁশের খাঁচা মাটি থেকে প্রায় 12 ফুট উপরে একটা বিশাল বটগাছের গুড়ি থেকে ঝুলত। বটগাছের ঝুড়িগুলো পুরো কাঠামোটাকে এমন করে আষ্টে পৃষ্ঠে জুড়িয়ে রাখত যে হঠাৎ দেখলে মনে হতো অনেকগুলো মেটে রঙের ফুঁড় বেরিয়ে এসেছে ওই বাঁশের ঘরটা থেকে। আমাদের গ্রামের কলেজের রাস্তাটা ছিল ঠিক ওই বটগাছের নিচটা দিয়ে। অবশ্য যখন কলেজ তৈরি হয়েছে ততদিনে আমাদের পড়াশোনার পাট চুকে গেছে। আমরা সেদিকে যেতাম পুকুরের মাছ ধরতে, আর ওই ইয়ারদোস মিলে একটু ওই মজলিস বসাতে আর কি। হ্যাঁ তো যাই হোক, এই আমরা যেমন তোদের বারণ করি সন্ধ্যার পরে ওই রাস্তায় যেতে, আমরাও তেমন নিত্য বারণ শুনতাম। কিন্তু ওই যে তখন তোদেরই মতো রক্ত গরম, ভাবতাম বড়রা বুঝি শুধু বড়গিরি ফলানোর জন্যই এই বারণের একটা লম্বা ফর্দ বানিয়ে রেখেছেন, আদতের কোনো যুক্তি বা কার্যকারিতা কিছুই নেই। তাই আমরা প্রায় ওই পথে যেতাম, দিনের বেলায় তো বটেই, এমনকি সন্ধ্যার পরেও। মজলিশে তো আর দিনের বেলায় বসা যায় না, তাই না? আর তা সেই অদ্ভুত দর্শন খাপ ছাড়া মন্দিরের নাম কি ছিল জানিস? নাককাটির মন্দির।
নাককাটি কি জেঠু? স্বল্পভাষী পিলু জানতে চাইল। হাত উল্টে দিনমণি বললেন,
কি জানি, তবে আমাদের এই অঞ্চলে তো এমনি সব অদ্ভুত অদ্ভুত দেবদেবীতে ভর্তি। বাসুলি, শীতলা, পোড়ামা, মনসা, নাককাটি, সব ভয় থেকে পুজো, বুঝলি কিনা? রোগের ভয়, সাপের ভয়, এদিকটা এককালে তন্ত্রমন্ত্রের এত বেশি চর্চা হতো যে বহু পরিচিত স্বল্প পরিচিত উপদেবী অপদেবীরাও যুগক্রমে দেবদেবী হয়ে গেছে। জাহান্নবারের বিশহরী পীঠ, আরে মনসার যে মন্দির, ওখানে তো চাঁদ সওদাগর প্রথম পুজো দিয়েছিলেন মনসা দেবী। সে যাই হোক, যা বলছিলাম শোন, তা আমাদের দলে ছিলাম আমরা তিনজন, আমি, কার্তিক আর খালেদ। এমনিতে আমরা হই হুল্লোড় কোনো সময় তেমন করিনি, ভিড় একেবারেই পছন্দ করতাম না। তোরা শুনলে বিশ্বাস করবি না, আমাদের তিনজনের কেউই আজ পর্যন্ত নবদ্বীপের রাস দেখিনি। এই তো মাঝে একটা রেল স্টেশনের ফারাক, তাও কোনোদিন ইচ্ছেই হয়নি। তবে ক্রিকেট, মাছ চুরি আর বড় হয়ে সন্ধ্যার মজলিস, সে সমাইল দূরে হোক বা ঝড়বন্যায় পৃথিবী ভেসে যাক, আমরা যাবই। সে রাত দুটো মনে পড়লে এখনো ভয়, উদ্বেগ, কান্না, আফসোস একসঙ্গে বুক ঠেলে উঠে আসে। আমি যদি একটু জেদ ধরতাম, দাঁড়া আবের কথা আগে বলি। স্টেশন বাজার থেকে যে পিচের রাস্তাটা দক্ষিণে লেভেল ক্রসিং ঘুরে পীরতলার বাজারের দিকে চলে গেছে, তার ঠিক মাঝামাঝি একটা বিরাট মন্দির আছে, সে তো তোরা জানিস। তার উল্টো দিকের রাস্তাটা যেখান দিয়ে কলেজ মাঠে আড্ডা দিতে যাস, সেটা সে সময় কাঁচা রাস্তা ছিল, ইটের খোয়া ফেলা হতো মাঝে মাঝে, কিন্তু প্রতি বর্ষায় সে অকিঞ্চিত করে ইটের বাঁধন ধুয়ে নেমে যেত পশ্চিমের ডালু জমিতে। এখন যেমন ওদিকটায় কলেজ আছে, কয়েকটা পোলট্রি ফার্ম হয়েছে, ওই বড় পাড়াটার দিকটায়, আমাদের সময় তেমন ছিল না। কলেজ মাঠও তখন কলেজ মাঠ হয়ে ওঠেনি, সেচ দপ্তরের একটা ছোট্ট অফিস ছিল মাঠের পশ্চিম প্রান্ত লাগোয়া। অফিসের লাগোয়া জমিটা দিনের বেলাতেও আম, জাম, জামরুল, শিরিষ গাছের ছায়াতে অন্ধকার থাকত, আর মাঠের উত্তর প্রান্তে ছিল ঘন সুনিবির আদি অনন্তহীন বাঁশঝাড়। আশ্রমের সামনে থেকে বড় রাস্তা ছেড়ে ঘন বনের মাঝখান দিয়ে আধ মাইল হেঁটে আমরা পৌঁছতাম সেচ দপ্তরের মাঠে। সেচ দপ্তরের মাঠই বলছি, বুঝলি কিনা, কলেজ তো তখনও তৈরি হয়নি। সময়টা পৌষ মাস, পূর্ণিমা খুব যে দূরে নেই, আকাশের চাঁদের পেল্লায় আকার দেখলেই বেশ বোঝা যায়। সেচ অফিসের পাশে গাছতলায় বসেছি, পুবের আকাশ একেবারে খোলা, পাতার উপরে উঠে এসেছে চ্যাপটা রুটির মতো চাঁদ, আর আমরা বোতল টোতল সাজিয়ে বসেছি। হঠাৎ খালেক বলে উঠল,
এই শোল মাছের পাতুরি খাবি, মা বানিয়েছে।
শোল মাছের পাতুরি নাকি? এতদিন তো চুনো বা ইলিশের পাতুরি খেয়ে এসেছি, তোর মায়ের যত উঠভাট।
কথাটা বলেই থমকে গেল কার্তিক। খালেক ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। এর আগেও খালেকের মায়ের বিভিন্ন অদ্ভুত রান্না নিয়ে কার্তিক মজা করেছে, কিন্তু একেবারে শেষে দেখা গেছে উদরস্থ করেছে সবচেয়ে বেশি কার্তিকই। ঢোক গিলে কার্তিক সামাল দেওয়ার চেষ্টা করলো পরিস্থিতিটা।
নাম মানে এর আগে তো মাঠে আসামিস নিয়ে বসেনি, তাই বলছিলাম আর কি।
কলাপাতার বেলনাকার বেশ বড় সড়ো লম্বাটে মোড়কটার সরু সুতোর বাঁধন খুলছিলাম আমি। কার্তিকের শেষ কথাটা শুনে থমকে গেলাম। চোখ তুলে দেখলাম অপর দুজনও আমার দিকে কেমন একটা স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি তো এর আগে সন্ধ্যার পরে এ মাঠের মজলিসে আমরা মাছ মাংস জাতীয় কিছু নিয়ে আসেনি। আমরা কোনোদিনই খুব ভীতু বা খুব সাহসী গোছের ছিলাম না, তবু এদিকটা নিয়ে যেসব গল্প কথা ছেলেবেলা থেকে শুনে আসছি তাতে শরীরটা শিরশির করে উঠল। একটা কুয়াশার রেখা হঠাৎই যেন একে বেঁকে পুবের ছোট্ট ডোবার পাশে বিরাট দানবের মতো দাঁড়িয়ে থাকা বটগাছের শরীরে ঝুলন্ত বাঁশের খাঁচাটা থেকে বেরিয়ে এসে মাফলারের মতো ছড়িয়ে যেতে লাগল। কলাপাতায় মোড়া মাছটা এক পাশে সরিয়ে রেখে আমি একটা ঠান্ডা বিয়ারের বোতল টেনে নিলাম। ছিপিটা দাঁতের চাপে খুলতে যাব হঠাৎ চোখের কোণ দিয়ে দেখলাম কেউ একজন ছায়া ছায়া দেহ নিয়ে খেলার মাঠ আর ডোবার মাঝামাঝি এসে দাঁড়িয়েছে। একেবারে মাঠের পূবের সাইড লাইনের পাশে যে আশেওড়ার অন্ধকার ঝোপ হয়ে আছে তার মাঝখানে, তার কোমর পর্যন্ত দেখা যায় না ঘন ঝোপঝাড়ের জন্য। কোমর থেকে মাথা অবধি দেখা যায় বটে, তবে তাও অস্পষ্ট। মূর্তিটার মাথার পেছনে আকাশের গায়ে স্পটলাইটের মতো সেটে আছে চাঁদের মুখ, তাই মুখের অবয়ব অস্পষ্ট। সম্পূর্ণ স্থির নিষ্কম্প দেহতার, এক বিন্দু নড়াচড়া নেই। আমরা তিনজনই অবাক হয়ে বিস্ময়ে মূর্তিটির দিকে তাকিয়ে রইলাম মন্ত্রমুগ্ধের মতো। এই অসম্পূর্ণ চাঁদ কুয়াশা বাঘা খয়াটে জ্যোৎস্না উত্তরে বাঁশ বনে উত্তরে বাতাসের ফিসফিসানি মিলে মিশে সে যেন এক মায়া জগৎ, আর ওই মূর্তিটি সেই মায়া জগতের কোনো এক খোলা দরজা দিয়ে যেন আমাদের জগতের উঠোনে এসে দাঁড়িয়েছে সম্পূর্ণ অজান্তে। কার্তিকের হিম শীতল হাতটা অনেকক্ষণ থেকেই আমার ডান হাতের কবজির উপরে চেপে বসেছিল, সেটার চাপ ক্রমশ বাড়ছিল, চামড়া ভেদ করে বসে যাচ্ছিল তার এবড়ো কেবড়ো নোখ। হঠাৎ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সর্পিল কুয়াশা লাট খাওয়া ঘুড়ির সুতোর মতো গোদ খেয়ে নেমে আসতে লাগলো মাটির দিকে, আর খুব আলতো নিপুণতায় মিশে যেতে লাগলো মূর্তিটির দেহে। আমি যেন হঠাৎ একটা রাগি মেয়েলি গলা শুনতে পেলাম, ভারী কর্কশ গলায় সে বলছে,
দাদা এ দাদা এই দেখ আবার আবার এসেছে দেখ।
রাগি বিলাপখানি তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, আর সমস্ত কুয়াশা ওই মূর্তিটির দেহটিকে আদা পাঁচতলা মুড়ে একটা দীর্ঘ সাদা অবয়বের রূপ দিল। তার ঠিক বড় মুহূর্তেই একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, চিৎকার, দাদা ওরা আবার ছাড়া পেয়ে চলবে। সে চিৎকারে আমি আর কার্তিক সভায় উঠে দাঁড়ালাম। প্রচন্ড আতঙ্কের সঙ্গে দেখলাম ওই জবারবদ্ধ কুয়াশার মন্ড বর্জন করতে করতে ছুটে এলো আমাদের দিকে। আমি চোখ বুঝে শুয়ে পড়লাম খালেকের আসন পিড়ি হয়ে বসে থাকা শরীরটার সামনে, আর সঙ্গে সঙ্গে কানে এলো কার্তিকের একটা ভয়াত্ম চিৎকার। আর কিছু মনে নেই, যখন চোখ খুললাম চাঁদ তখন জামরুল পাতার আড়াল থেকে উঁকি দিয়ে আমাকে দেখছে। আমার মাথার ঠিক পিছনে দুটো পা স্থির অচঞ্চল হয়ে দাঁড়িয়ে আছে। আমি আবার চিৎকার করে উঠতে যাব, হালেকের বিরক্ত বলা শুনলাম,
এই উঠে এতো কত ছাড়াকে গাছ থেকে নামাতে হবে।
আমি বুঝলাম পা দুটো খালেকের, উঠে বসে দেখলাম সে আমার ঠিক পিছনে দাঁড়িয়ে পেয়ারা গাছটার দিকে তাকিয়ে কি যেন দেখছে, আর হাত নেড়ে বিরক্ত সুরে বলছে,
এই নেমে আয় তো, এত রাতে আর ফাজলামি ভালো লাগছে না।
উঠে দাঁড়াতে গিয়ে টের পেলাম মাঠের ঘাসের উপরে জমে থাকা কুয়াশায় আমার সারা শরীর ভিজে গিয়েছে, কপালের দু পাশের রক্ত দুটো দপদপ করছে, বুকের মধ্যে একটা শ্বাসকষ্ট, দু একবার কেশেও ফেললাম। খালেককে দেখে আমার ভয় লাগছিল, এই আলো আধারি প্রান্তরে নিশুম রাতে ও কাকে ডাকছে। পেয়ারা গাছের দিকে তাকিয়ে প্রবল কাশির দমক কোনো মতে আটকে তাকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম,
তুই তুই কাকে ডাকছিস খালেক? কার্তিক কোথায়? কার্তিক কি রে, সে কোথায়? সে
বলিহারি সাহস তোদের মাইরি, কুয়াশা দেখে একজন মুচ্ছ যাচ্ছে তো অন্যজন মাছ মুখে নিয়ে সোজা আম গাছে, এ গাছ ও গাছ করে এখন পেয়ারা গাছে এসে থিতু হয়েছে। একবার তুই নাম সালা, তোর বায়ে যদি আমি ঠ্যাঙার বাড়ি না মানি না তাহলে আমিও খালেক নই।
স্বাভাবিক সুরে খালেকের কথাগুলো সুরে আমার মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঝনঝন করে উঠল আতঙ্কে উৎকণ্ঠায়। এসব কি বলছে খালেক? মাছ মুখে নিয়ে কার্তিক এ গাছে ও গাছে ঘুরে বেড়াচ্ছে, আর তাতে অবাক হওয়ার নামগন্ধ নেই ওর, ভয়ও পাচ্ছে না, ও কি নির্বোধ না পাগল? আমি পা টিপে টিপে খালেকের ঠিক পিছনটায় গিয়ে দাঁড়িয়ে গাছের দিকে চোখ রাখলাম, আর সেই মুহূর্তেই দু পা পিছিয়ে গিয়ে আবার পড়ে গেলাম ভিজে মাটির উপরে। পেয়ারা গাছের একটা মোটা ডালকে বুকের কাছে জড়িয়ে ধরে শুয়ে আছে কার্তিক, তার হাতে ধরা কলা পাতার মোড়কটা তখন সম্পূর্ণ খোলা, আর একটা একটা করে মাছের টুকরো সে পুড়ে দিচ্ছে না, মুখে নয়, মাছের টুকরোগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে মুখের একটু উপরে, তার নাকের খোদলের মধ্যে, সেখানে নাক বলে কোনো বস্তু নেই, আছে একটা কালো বিমৎস খোদল, নাক কাটি, কার্তিক নাক কাটি হয়ে গেছে। খালেকের পরবর্তী ধমকে মাছ চিবোতে চিবোতেই রাগি গলায় বলে উঠল কার্তিক, খোনা খোনা মেয়েলি গলায়,
ওদের তো কিছুই করলি না, এখন আমাকে খেতে দিবি না রে দাদা, দে 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 আমার একটু খেতে দে, খেতে দে, খেতে দে, খেতে দে, খেতে দে, খেতে দে।
চিৎকার করতে করতে কার্তিক হঠাৎ ধপ করে গাছ থেকে আছড়ে পড়ল মাটিতে। তখনই একটা কুয়াশার ঝড় আমাদের বেশ কয়েকবার প্রদক্ষিণ করে ছুটে গেল নৌবার দিকে, বট গাছের দিকে। আমরা কার্তিকের উপরে ঝোঁকে পড়লাম। আমাদের দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে কার্তিক তীব্র চিৎকার করে উঠে বসল, থরথর করে কাঁপতে লাগলো তার দেহটা। তারপর আবার সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল ভিজে ঘাসের উপরে। এত প্রবল উৎকণ্ঠার মধ্যেও একটা ব্যাপার খেয়াল করে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে কার্তিকের নাক কার্তিকের নাকের মতোই রয়েছে। খালেককে কিছুতেই বিশ্বাস করালো গেল না যে সেদিন অতি প্রাকৃত বা অলৌকিক কিছু ঘটেছে।
ভম্বল আর পিলু অবাক হয়ে তাদের বড় জেঠুর মুখের দিকে তাকিয়ে রইল। বাইরে ঝিঁঝি ডাকছে, একটা বিরাট চাঁদ উঠেছে বৈশাখের পোড়া আকাশে, নরম জ্যোৎস্না দিয়ে এমন করে সেই জ্বালা পোড়ার ক্ষত ঢেকে দিচ্ছে যেন দিনের বেলাতেও এমনই নরম ও সুন্দর ছিল। বড় জেঠু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
আরে খালেকটা অমনই ছিল, ভূত ভগবান মানত না, বড় বড় মুনিষীদের লেখা নিয়ে অজস্র প্রশ্ন তুলত, তাই বোধ হয় টিকল না রে। তোদের সমন্ত দাদাটাও কেমন যেন তেমনই হয়েছে, নইলে অমন হাজারখানা সুখের চাকরি ছেড়ে ফরেস্ট রেঞ্জ হতে যায় কেন? হ্যাঁ কোন ছাগল?
আচ্ছা সেই যে সমন্ত দাদা বলেছিল কোন বনে নাকি পাথর মাটি পাহাড় সব জেগে ওঠে, সেটা কোথায় গো জেঠু?
জেঠুর মনখানি জ্যোৎস্নার আলোতে ভিসে কোথায় যেন চলে যাচ্ছিল। পিলুর কথায় আবার সে ধরাধামে ফিরে এলো। ছন্দ ধমকে সুরে পিলুকে বলল,
এক গল্পে দু গল্প শোনার মতলব তাই না? আগে এটা শোন, সমন্তক দাদার গল্প তো তার মুখেও শুনতে পাবি, হ্যাঁ শোন। তারপর কার্তিক সেই যে নেতিয়ে পড়েছিল, বাড়ি ফেরা অবধি একবারের জন্য তার জ্ঞান ফিরল না। সেদিন তো ধর পেটে পানীয় কিছু পরেও নি যে বাড়ির লোক ভাববে ছেলে নেশা করে এসেছে। কার্তিকের মা তো কেঁদে কেটে একসা, তার বাবা ছুটল পাড়ার ডাক্তার অবিনাশ কাকুকে খুঁজতে। আমি আর খালেক উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছি অপরাধীর মতো। এরই মধ্যে তোদের ঠাকুরদা আমাদের পাকড়াও করলেন। কার্তিকদের উঠোনে তখন এক গ্রাম লোক, ভিড়ের মধ্যে তোদের ঠাকুরদাকে লক্ষ্য করিনি, নইলে কখন ছুটে পালাতাম কেউ টেরও পেত না। সে যাই হোক, বাবা আমাদের একটা জামরুল গাছের নিচে অন্ধকারে নিয়ে গেল টেনে। তারপর চাপা গম্ভীর গলায় সম্পূর্ণ ঘটনাটি জানতে চাইল। আমি ব্যাপারটা বলতেই আমার মুখের উপরে প্রায় থাবা বসিয়ে খালেক বলে উঠল,
আরে না গো কাকু, ও সব কিছুই নয়, কে তোটার বোধ হয় স্রেফ মৃগিটিকে ছিল, ওরই বিকারে এইসব করেছে। হ্যাঁ যত সব,
তা হইলে দিনু যে বলছে কোন একটা মেয়ে যেন ডোবা থেকে উঠে এসে দাদা দাদা বলে ধমকাচ্ছিল।
আরে বড় পাড়ার ছেলেরা রয়েছে না ওই দিকটায়, তাদের মেয়েরা হয়তো পুকুরে মাছ ধরতে এসেছিল, এবার পথ হারিয়ে তার দাদাকে ডেকেছে, এ আর আশ্চর্য কি।
আর কার্তিকও নাকি মেয়েলি গলায় কথা বলছে, নাকের ফুটো মাছের টুকরো খাইছে।
আরে সব ওই মৃগীর বিকার কাকু, আর ওই পেয়ারা গাছের উপরে অন্ধকারে নাক মুখ আলাদা করে কিছু কি বোঝা যায়? তুমি দিনুকে ওইসব ভূতের গপ্প নভেল এসব পড়তে দিও না তো, রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে সেদিন স্যারের কাছে ঝাড় খেয়েছিল এই জন্য জানো।
ভেবেছিলাম অজন্তা আইওয়ের অভিবাদন জুটবে, কিন্তু তেমন কিছু হল না। বাবা একটা বড় হুঁসূচক শব্দ করে আবার কার্তিকদের ঘরের দিকে চলে গেল। আমরা লক্ষ্য করলাম অবিনাশ ডাক্তার খুব চিন্তিত মুখে কার্তিকের পাশে বসে আছে, মুখে আঁচল দিয়ে কাঁদছেন কার্তিকের মা, আর কার্তিকের বাবাকে খুব নিচু গলায় আমার বাবা কিছু একটা বলছে। কার্তিকের বাবা হঠাৎ আমাদের দিকে চোখ তুলে তাকাতে আমরা বুঝলাম আলোচনাটা হচ্ছে আমাদের নিয়ে। জব করে লুকিয়ে পড়তে যাব অন্ধকারে বাবা হাত তুলে আমাদের ডাকল। আসামের মতো পায়ে তাদের কাছে গিয়ে দাঁড়াতে কার্তিকের বাবা আমার হাত ধরে ভাঙা গলায় বলে উঠল,
অবিনাশ তো কোন রোগই ধরতে পারছে না, এ মৃগি টিগি নয়, কিছু একটা হয়েছে অন্য রকম। ওরে ওরে আমি তো বাপ, সে তোরা যতই যুক্তি দিস মানতে পারব না। তোদের সঙ্গে তো আজ ওরা গেছে, আবার তোরাই ওকে কপালি পুরে নিয়ে যাবি রতন মাতর কাছে। একবার ঝেড়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। ওরে সে কাঁচা খেকো কপালি, একটু মান নিগন্নি করে তোরা কথা কোষ।
আমি বাবার দিকে তাকাতে সেও মাথা নেড়ে অনুমতি দিল। হঠাৎ খালেকের ভারী গলা শুনে আমরা সবাই চমকে উঠলাম। সে বলল,
আমি যাব না।
কথাটা সে এতটাই জোর গলায় বলেছে যে কার্তিকদের উঠোনে দাঁড়ানো এক পাড়া লোক তার দিকে ঘুরে তাকাল। কার্তিকের বাবা বা আমরা কিছু বলার আগেই ভিড়ের ভিতর থেকে খালেকের বাবা বেরিয়ে এলো। ইয়া আর চড়ালো, হাতে বাগানো শিরা, খালেকের চুলের মুঠি ধরে সে চিৎকার করে বলে উঠল,
কান যাবিনি কান যাবিনি, বোতল গিলতে যেতে পেরেছিস, এখন কপালি কেরামি যাবিনি কেন, হ্যাঁ যাবিনি কেন।
খালেক যন্ত্রণা ক্লিষ্ট মুখ তুলে তার বাবার চোখে চোখ রাখল, তারপর দাঁতে দাঁত চেপে বলল,
যা কিছু যুক্তিহীন, যার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই তা আমি কোনোদিন মানব না। সে তুমি আমাকে মেরে ফেলো আর যাই করো, কার্তিককে যদি দূর দূরান্তের কোনো শহরেও নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য তাহলেও আমি সর্বত্র যাব, কিন্তু ওই ভণ্ড বিকট দর্শন অঙ্গবঙ্গের কাছে আমি যাব না, কিছুতেই যাব না।
খালেকের বাবা বিরাট একটা থাপ্পড় তুলেছিল, কিন্তু সেটা খালেকের গালে আছড়ে পড়ার আগেই আমার বাবা তার হাতটা ধরে ফেলল, বলল,
গায়ে হাত দিবি না কাদের, ছেলে কিন্তু বড় হয়েছে, ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে কিছু করাস না, দিনু একাই নিয়ে যাবে।
কাদের কাকা জ্বলন্ত চোখে কিছুক্ষণ খালেকের দিকে তাকিয়ে রইল, তারপর কার্তিকের বাবার হাত ধরে কেঁদে ফেলল হাউ মাউ করে।
আমি ছেলে মানুষ করতে পারিনি রে বন্ধু, তুই আমাকে ক্ষমা করিস, আমি ছেলে মানুষ করতে পারিনি।
এখন তো দিব্যি বাইক নিয়ে কৃষ্ণনগর ধুবুলিয়া চন্দনপুর দেবগ্রাম ঘুরে কপালিগ্রাম চলে যাওয়া যায়। আমাদের শেষ আকুল্যে বাইক ছিল দু একজন বন্ধু, তাও তাদের বাবা কাকার ব্যবসাপত্রের কাজে লাগত। এই যে চাকেতে চলে গেলাম বাইক ঠেঙিয়ে ওসব কল্পনাতেও আসত না, পৃথিবীটা অনেক বড় ছিল তখন।
এমন সময় জেঠির দরজার কাছ থেকে গলা তুলে প্রশ্ন শুনে বড় জেঠুকে থামতে হল।
রুটি কটা খাবে?
একটু ভেবে বড় জেঠু বললেন,
আর চুনো মাছের চচ্চড়ি করেছিলে না শিম বেগুনে টমেটো দিয়ে, আর দশটা মতো করো তাহলে।
বড় জেঠি বন বেড়ালের মতো ফ্যাঁস করে উঠে বলল,
শেষ কবে জগিং এ গেছো মনে আছে? সুগার মাপলে তো হাজার দু হাজার এগিয়ে দাঁড়াবে।
তারপর হঠাৎ গলা নামিয়ে বলল,
আজ আর আমিষ কিছু রাখিনি ঘরে, ফেলে দিয়েছি। হনুমানগুলো নাককাটি মারিয়ে এসেছে, কি নাকি বাতাস লেগেছে, ওই দুধ দিয়ে চারটে রুটি খেয়ে নিও।
ভোম্বল কোঁকিয়ে উঠল,
ও বড় মা, সেই চিকেন দো পেঁয়াজাটা, সেটাও।
কস্তুরি চোখ বড় বড় করে তাকাতেই ভোম্বল একেবারে কুঁকড়ে গেল। ছেলের করুণ মুখ দেখে কস্তুরি দেবী নরম সুরে বললেন,
কাল তোদের অন্য কিছু করে খাওয়াবো, কেমন? মন খারাপ করে না বাবা? দুগ্গা দুগ্গা, মা মাগো রক্ষে করো মাগো।
কস্তুরি ঘর ছেড়ে চলে যেতেই বড় জেঠু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল,
চুনো মাছটা গেল।
ফস করে আরো একটা সিগারেট ধরিয়ে বড় জেঠু আবার বলতে শুরু করল,
তা ধারাবাড়া থেকে উত্তরমুখী যে রাস্তাটা চলে গেছে নিশিন্দপুর ডহর হয়ে, সে পথে কিলোমিটার পাঁচেক যেতে পারলে কমলনগর ঘাট আর সেটার অপর পারেই কপালি গ্রাম, ভ্যান রিক্সাতে কার্তিককে নিয়ে আমি আর তার বাবা রওনা দিলাম পরদিন দুপুর নাগাদ। রাত না হলে সে গ্রামের কাপালিকরা আবার গুজ্জাচার সম্পাদন করেন না। সেদিন একেবারে খলখলিয়ে চাঁদ উঠল কমলনগর ঘাট পার হয়ে কপালি গ্রামের ঘাটে নামতে। ধুধু করছে সাদা বালি আর আকাশের গায়ে লেপে থাকা শিন্নি প্রসাদের মতো ভাসা ভাসা কুয়াশায় নদীর পারটিকে মনে হচ্ছে অন্য এক অচেনা পৃথিবী। পার বেয়ে উঁচু জমিতে উঠলে উত্তর পশ্চিমে ছোট ছোট হলদেটে লাল আলো দেখা যায় কপালি গ্রামের। এদিকটা একেবারে পাঁচা জমি, কোনো ফসল হয় না। লোক মুখে শুনেছি কোনো এক অজানা কারণে যেন কপালি গ্রামের মাটিতে রাশি রাশি ছাই জমে আছে। সে মাটি ঘুরলেও নাকি ভূগর্ভ থেকে উঠে আসে পোড়া কাঠ কয়লা। শেয়ালের ডাকে হঠাৎ আমাদের ঘোর লাগা ভাবটা কেটে গেল। কার্তিক ঝিমিয়ে পড়ে হাঁটছিল জ্যান্ত মরার মতো। শেয়ালের ডাকে মুখটা অল্প হাঁ করে মুখ তুলল, তারপর কাঁপা কাঁপা গলা থেকে কিছুটা অস্বস্তিকর গোঙারের মতো শব্দ বেরিয়ে এল। কার্তিকের বাবা তার নিজের গায়ের চাদরটিও খুলে কার্তিকের গায়ে জড়িয়ে দিল। কার্তিকের কম্পমান গলা স্বাভাবিক হয়ে এল। আমরা এবার স্পষ্ট শুনতে পেলাম তার কথা। জড়িয়ে জড়িয়ে সে বলছে,
বারণ করিস তুই কেন? ও কেন গেল, কেন গেল?
কার্তিকের বাবা অল্পতেই কাতর হয়ে ওঠে। দুর্বল চিত্ত মানুষ, সে ছেলেকে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল,
কেউ কোথাও যায়নি বাবা, কেউ কোথাও যায়নি, তোর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চলো বাবা, চলো 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 বাবা চলো।
হয়তো জ্বর নয়তো ঘোরের বিকারে বলা কথা, কিন্তু কার্তিকের কথাগুলো শোনা মাত্র আমার গলার ভিতরে কে যেন খামচে ধরল অদৃশ্য হাতে। কেন এমন হলো জানি না, এমন হওয়ার কারণও জানি না, তবে আমার মনে হলো আমার এবং কার্তিকের বাইরেও এমন একটা কিছু ঘটতে চলেছে যা অতীব ভয়ঙ্কর। কপালি গ্রামে পৌঁছে আমরা দেখলাম গোটা গ্রামের বাড়িগুলো অন্ধকারে ডুবে আছে। শুধু দু একটি উঠোনে কাঠ পাটকাঠি পুড়িয়ে আগুন জ্বালানো হয়েছে, আর সে আলোই আমরা দূর থেকে দেখতে পেয়েছিলাম। বর্ণনা মিলিয়ে রতন মাহাতোকে চিনে বার করতে অসুবিধা হল না। বেটে কাটো কালো গরণ, মোটা গোঁফ, হালকা কাঁচা পাকা দাড়ি। আগুনের সামনে সে বসেছিল উঠোনে, একটা বাঁশের আগর ঠেলে ঢুকতে হয় বাড়ির চৌহদ দিতে। দূর থেকে আমাদের তিনজনের দিকে সে এক দৃষ্টে তাকিয়েছিল। আমি লক্ষ্য করলাম তার হাতে ধরা গাঁজা সেবনের ফুল কেটা মুখের কাছে উঠে আসতে গিয়ে থমকে গেল। চোখের পলক একবারের জন্যও পড়ছে না। তার সামনে উপস্থিত হয়ে কিছু বলার আগে রতন ভূবাসন ছেড়ে ছিলা ছেড়া ধনুকের মতো লাফিয়ে উঠে দাঁড়াল। গাঁজার কুলকে শুদ্ধ হাতটা কার্তিকের দিকে বাড়িয়ে সে চিৎকার করে উঠল বিকারগ্রস্তের মতো,
এটাকে বাইরে রেখে আয়, গ্রামের একেবারে বাইরে রেখে আয়।
কার্তিকের বাবা কাঁদো কাঁদো মুখে মাটির উপরে বসে পড়ল করজোড়ে, কিন্তু কিছু বলে উঠতে পারল না। রতন গুণীর একটা বড় চিমটে নিয়ে এসেছে অন্ধকার বারান্দা থেকে। অস্ত্রটাকে কার্তিকের বাবার মাথা বরাবর তুলে ধরে সে ভয়ঙ্কর গলায় বলল,
এখনই খুন করে ফেলব, এখনই। ওটাকে গ্রামের বাইরে রেখে আয়, শয়তানি পেয়েছ তাই না? দৌড়া, নইলে এই এখনই।
আমি কার্তিকের বাবাকে টেনে তুললাম। আমরা চলে আসছি, হঠাৎ রতনের গলা শুনতে পেলাম আবার,
বাঁচতে চাইলে আর কারো দুয়ারে যাসলেও পাপ নিয়ে, আমি ছেড়েছি কিন্তু পাখিরা আস্ত রাখবে না।
আমি আর রাগ নিয়ন্ত্রণ করতে পারলাম না, ঘুরে দাঁড়িয়ে বললাম,
কেন, কি দোষ করেছি আমরা? বিপদে পড়েই তো তোমার কাছে আসি, আর অমনি মারতে আসবে? হ্যাঁ, বীর পুরুষের দল।
রতন থমকে গেল, আগুনের সামনে ধপ করে বসে পড়ল সে। এবার দুবার কিছু একটা বুলেট ঢলে পড়ল বাটির উপরে, দুদিকের কষ বেয়ে বেরিয়ে এলো থুতু গেছলা। কার্তিকের বাবা অপার বিস্ময়ে তাকিয়েছিল রতনের দিকে, কিন্তু আমার চোখ পড়ল কার্তিকের মুখের উপরে। সঙ্গে সঙ্গে একটা ঊর্ধ্বগামী ভয়ের প্রাবল্য শরীরের স্নায়ুতন্ত্র বেয়ে যেন আমার ব্রহ্মতালুতে আসছে পড়ল। কার্তিক এক দৃষ্টে তাকিয়ে আছে রতনের দিকে, চোখ দুটোতে জল জল করছে নীলাভা, তার হাসি হাসি মুখটার উপরে একটা বড় গর্ত, কাটা নাকের গর্ত, নাক কাটি। হঠাৎ মাথার ঝাঁকড়া চুলগুলোতে একটা ঝাঁকুনি দিয়ে রক্ত জল করা মেয়েলি গলায় চিৎকার করে উঠল। তারপর আমাদের চিন্তা করার বিন্দু মাত্র সুযোগ না দিয়ে ছুটে চলল নদী তীরের দিকে। কিছুক্ষণ বিহবল হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থেকে আমরাও ছুটলাম কার্তিকের পিছনে। সাদা বালি চিকচিক করছে জ্যোৎস্নায়, যেন পৃথিবী এক রাক্ষসী রূপ নিয়ে দাঁত মেলে আছে অসতর্ক পথিককে চিবিয়ে খাওয়ার জন্য। আমরা ছুটতে ছুটতেই দেখলাম কার্তিকের ছুটন্ত শরীরের কালো রেখাটা খাড়া নদী তীর থেকে জলে লাফিয়ে পড়ল। কার্তিকের বাবা একটা মুখ ফাটা আর্তনাদ করে লুটিয়ে পড়ল বালির উপরে। আমি ছুটে গিয়ে দাঁড়ালাম নদীর তীরের সেই খাড়া জায়গাটায়। কোলাটে চাঁদের আলোয় সবাই লক্ষ্য করলাম একটা কালো শরীরের রেখা দুরন্ত গতিতে রূপলি জলধারা চিড়ে এগিয়ে চলেছে পশ্চিম পাড়ের দিকে। আমি ভয়ে দুশ্চিন্তায় ক্লান্তিতে উদ্বেগে বসে পড়লাম শীতল বালুময় পাড়ের উপরে। আমার মন বলছে আমি জানি জানি নাককাটি কোথায় চলেছে। সারা রাত ওই ঘাটে বসে রইলাম আধো ঘুম আধো জাগরণের মধ্যে। চোখ দুটো মাঝে মাঝে জ্বালা করে উঠলেও একবারের জন্য মনে হয়নি যে ঘুম পাচ্ছে। জ্যোৎস্না ধুকতে ধুকতে এগিয়ে চলল নদীর জলে বুকখষ্টিয়ে পূর্ব দিকে। কার্তিকের বাবা যে বালির উপরে আছড়ে পড়েছিল সেখানেই উবু হয়ে পড়ে রইল সারা রাত। মাঝে মাঝে তার বিনবিনানি কান্না ভেসে আসতে লাগল। হিম হিম হাওয়ার ভরে কত শিয়াল আমাদের চারপাশে ঘুরে গেল বারবার। না, সেদিন এতটুকু ভয় লাগেনি আমাদের। যে দৃশ্য আমরা দেখেছি সে সন্ধ্যায়, তাতে ভয় উদ্বেগ সব বোধ যেন আমাদের চলে গিয়েছিল। ভোরের আলো ফুটতে কপালী গ্রামের দক্ষিণের গ্রাম সুজানগর থেকে একে একে মাঝিরা এসে জড়ো হল। চাষিরা এসেছে ভোরের বাজার ধরবে বলে, ঠিকে মুনিষেরা কাঁদতে হবে। আমি কার্তিকের বাবাকে ডাকতে এসে মরার মতো চোখ তুলে আমাকে দেখে নিল একবার, তারপর যন্ত্রচালিতের মতো নৌকায় গিয়ে বসল। গ্রামে পৌঁছতে দুপুর হয়ে গেল। যে ব্যাপারটা প্রথম পাড়ায় ঢুকে লক্ষ্য করলাম তা হল এই ভর দুপুরেও গ্রামখানি শ্মশানের মতো নিস্তব্ধ। অন্যদিন এ সময়ে পুকুর ঘাটে রোদ পোয়ানো তেল জবজবে হয়ে সাঁতার দেওয়া ছেলের ভিড় দেখা যায়, তাও চোখে পড়ল না। পুরো গ্রামের সকল কলরব যেন এক আশ্চর্য জাদু বলে কোন এক দূর দেশে গিয়ে জম হয়েছে। আমাদের বাড়ি থেকে দুটো মোড় আগে খালেকদের বাড়ি, সে বাড়ির সামনে পৌঁছতেই আমার বুকটা ধড়াস করে উঠল। অজস্র নিঃশব্দ মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়ির উঠোনে, সার সার মাথা, চোখে তাদের সুস্পষ্ট ভয় বোবা বিস্ময়। আমি এক ছুটে বাড়ির হাতার মধ্যে ঢুকে এলাম। ঠান্ডা মানুষের ভিড় ঠেলে খালেকের ঘরের সামনে পৌঁছতে একটা প্রবল মানসিক ধাক্কায় ছিটকে পড়লাম মাটির উপর। আমার গলা থেকে একটা ভয়াত্ম চিৎকার বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু কোন এক অদৃশ্য শক্তি যেন আমার গলাটাকে টিপে ধরে রইল বাকি অসার মানুষগুলোর মতোই। বারান্দায় একটা পিলারের ঠেস দিয়ে বসে আছে খালেকের বাবা, দৃষ্টি আকাশে নিবদ্ধ, দেহে প্রাণ আছে কিনা বোঝা যায় না। আর খালেকের মা পাগলের মতো একটা সাদা কাপড়ের নিচে কি যেন খুঁজে চলেছে, কিন্তু তাকে সান্ত্বনা দিতে একবারও উঠে আসছে না চাদরের তলায় শায়িত খালেকের মুন্ডহীন দেহটা। আমি ছটফট করতে লাগলাম মাটির উপর বসে, কিন্তু আমার দিকে কেউ ফিরেও তাকালো না। সেই সার সার মৃতদেহের মতো মানুষের শাড়ি খালেকের নিষ্পন্দ বাবা, মাটি আছড়ানো খালেকের মা, যেন এক অশেষ অবিরাম চলচ্চিত্র আমার দু চোখের সামনে চালিয়ে দেওয়া হয়েছে, আর তা আমাকে দেখেই যেতে হবে চিরকাল। আমন কতক্ষণ মাটির উপরে পড়েছিলাম মনে নেই। বাবার ডাকে হুশ ফিরল, ভাঙা গলায় সে বলল,
ওরে বাড়ি চল রে, পুলিশে বডি নিয়ে গেছে, মাটি হতে হতে পরশু সকাল, চল এখানে আর কিছু করার নেই।
আমি আর্তনাদ করে উঠলাম,
কিন্তু এটা হলো কি করে? হ্যাঁ জানি না কিছু, সকালে মুরগিওয়ালারা ওই নাক কাটি বন দিয়ে আস্তে আস্তে খালেককে ওইভাবে পেয়েছে ডোবার পারে, ওই বট গাছটা নিচে।
আর কার্তিক সে কোথায় বাবা, সে কোথায়?
সে আবার কি, সে তো রাতেই বাড়ি ফিরে এসেছে, বলল রতন নাকি কি কি সব মাদুলি ওষুধ বানিয়ে তোদের দেবে, আর তুই আর কার্তিকের বাবা রয়ে গেছিস সকালে ভিড়বি, তার শরীর খারাপ লাগছে বলে শেষ খেয়া ধরে ভিড়ে এসেছে। কেন এইসব কেন জিজ্ঞেস করছিস দিনু?
তোদের একবারও মনে হলো না যে আমরা ওই অসুস্থ ছেলেটাকে কোনোদিনই ছেড়ে দেব না একা একা, তাও আবার অত রাতে? হ্যাঁ
তাহলে
এখনই তারকের কাছে চলো।
ভ্যানওয়ালা তারক?
হ্যাঁ ভ্যানওয়ালা তারক।
কপালি গ্রামের পথে হাঁটতে হাঁটতে বলা কার্তিকের জড়ানো কথাগুলো আমার মনে পড়ে গেল। ওকে যেতে বারণ করিস নি কেন? ও কেন গেল? অতদূর থেকেই কার্তিক জানতে পেরেছিল খালেক ওই সন্ধ্যাতেই যাচ্ছে নাককাঠির দিকে। কার্তিকের মুখ দিয়ে কি যেন সাবধান বাণী দিয়েছিল কাল, কেসে কার্তিকের দেহে প্রবেশ করা নাককাঠি ময়লা ময়লা লাল রঙের ছোপ লাগা কচু পাতার আড়ালে উবু হয়ে বসেছিল তারক। জংলা দিকটা তার বাড়ির পিছনের অংশ, তারকের মানিস শব্দে আমাদের পথ দেখিয়ে দিয়েছিল। গত রাত থেকে কচু বাগানের ভিতর বসে আছে ছেলেটা, চিলতে উঠোনের এক পাশে তিন চাকা ভ্যানটাও যেন ভয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আমি সরাসরি কচু বনের ভিতরে ঢুকলাম। তারকের শরীরটা ঘিরে বনবন করছে অসংখ্য ধূমস নীল মাছি। আমি তারকের কলার টেনে ধরে দাঁড় করালাম, চিৎকার করে বুকের ভিতরে আন্দোলিত হতে থাকা প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে গিয়েও থমকে গেলাম তারকের চোখ মুখ দেখে। এক রাতে ছেলেটার বয়স কে যেন সম্পূর্ণ শুষে নিয়েছে, হাসি হাসি নিটোল মুখটা তুবড়ে গেছে আশিতিপর বৃদ্ধের মতো, ঘোলাটে চোখ, চোখের কালো কালো কালির পোঁচ, রোগা শরীরটা যেন আমার হাতের বাঁধনির মধ্যে ঝুলছিল। বাবার ডাক ভেসে এলো,
ওকে বাড়ির দিকে নিয়ে আয়।
মাথায় বেশ কয়েক বালতি ঠান্ডা জল ঢালার পর তারকের দম বন্ধ করে রাখা বাতাসটা বেশ কয়েকটা হেঁচকি তুলে বেরিয়ে এলো। তার মা গামছা নিয়ে এসেছিল মাথা শরীর মুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে হাত তুলে খুব ক্ষীণ গলায় বলল,
থাক জল থাক গায়ে, ভালো লাগছে।
আমি গলায় রুক্ষতা এনে জিজ্ঞাসা করলাম, কাল সন্ধ্যায় ভ্যান নিয়ে নাককাটি গিয়েছিলে? তারক শূন্য দৃষ্টি মেলে তাকালো, কিছু বলল না, মাথা নাড়ল দুবার উপরে আর নিচে। ও সঙ্গে কে ছিল? কিছুক্ষণ কোনো কথা নেই, তারপর একেবারে বাঁধ ভাঙা জলের মতো উঠোনের উপরে আছড়ে পড়ল তারক, দুঃখে টুকরে কেঁদে বলে উঠল,
তুমি জানো না মনে হয় দিনুদা, যেতে তো তোমরা তিনজনেই আমার ভ্যানে, কাল কার্তিকটাও ছিল না আর তুমিও ছিলে না, বুঝতে পারছো না কে ছিল আমার সঙ্গে? বুঝতে পারছো না গো, বুঝতে পারছো না ও দিনুদা, বুঝতে পারছো না?
ময়লা রোদে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম আমি, বাবার চোখে চোখ রাখার সাহস আমার নেই। কি জানি বাবাও হয়তো পটে আঁকা ছবির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল, যেমনটা দাঁড়িয়ে আছে তারকের মা ওই বারান্দার বাঁশের খুঁটিটাকে শক্ত করে ধরে। কতক্ষণ পৌষের বেলা গড়িয়েছিল জানি না, সময় গড়ালে বোঝা যায় না, অনুভূত হয় শুধু। এই মুহূর্তে আমার অনুভূতির দরজাগুলো দেখে যেন শক্ত শক্ত বিরাট বিরাট তালা এঁটে দিয়েছে, আর সে বদ্ধ দুয়ারের অন্তরালে দম বন্ধ করে নিশ্চুপ হয়ে আছে যাবতীয় কান্না হাসি আর্তনাদ দীর্ঘশ্বাস।
কত কতবার বারণ করলাম খালিদা, খালিদা যেতে হবে না, কিন্তু
তালুকের ভাঙা কণ্ঠস্বরে আবার সময়ের নিতর চক্রটা চলতে শুরু করল হঠাৎ। ভিজে ঠান্ডা উঠোনের মাটির উপরে জবুথবু হয়ে বসে তারক বলে চলল,
সে কি রাগ খালিদার বলল?
দুনিয়ার যত অশিক্ষিতের ঝাড় সব আমার জীবনে এসে জমেছে। কার্তিক না হয় ভিতুর ডিম, তাই বলে দিনুটা ওই ঝাড়ফুঁক করতে যাবে? তুই এখনই যা তারুক, পাঁচটা খাম্বানে আর রাজুর হোটেলের খাসির কিমা আর রুটিও নিয়ে আসবি। ওই নাককাঠিতে বসেই আজ সারা রাত মাল টানবো, দেখি কে সেই নাককাঠি আর কে তার দাদা।
আমি বারবার বললাম, ও খালিদা, তোমার দুটি পায়ে পড়ি এমন শুধুমাত্র দুজন মিলে, তা কেকার কথা শুনে আমাকে এমন থাপ্পড় মারলো, দেখো দেখো গাল এখনো ফুলে ঢোল হয়ে আছে।
তারক থামল, বাগালের ফোলা অংশটায় হাত মোলালো কয়েকবার, চোখ মুছল ঘষে ঘষে, নাক টানল, তারপর আবার বলতে লাগলো,
এমন চুপচাপ যেন আগে কোনোদিন ছিল না জায়গাটা, রোজই থাকে চুপচাপ, অন্ধকার নামলে এক আমরা ছাড়া তো আর কেউ পথ মারায় না, তবুও মনে হল আরো বেশি চুপচাপ, অন্যদিনের মতো কাল আর খোশ কল্প নেই, হাসি ঠাট্টা নেই, খালিকটা গজগজ করছে আগে আর বলছে,
বেশি করে ঢাল আরো ঢাল,
সেই বলে না মরণ টানে, সেদিন বসাও হয়েছে বট গাছের ঠিক নিচে ডোবার গা ঘেঁষে, আমার থেকে থেকে মনে হচ্ছে মাথার উপরে ঝুলে থাকা খাঁচাটা থেকে কে যেন আমাদের দিকেই তাকিয়ে আছে, আমি শক্ত হয়ে আছি ভয়ে, ওই ওই মানে মদ মুখে দিলেও আঁশ ছুইনি, খালিকটা কটমট করে হাড় চিবুচ্ছে, সলাৎ সলাৎ করে শব্দ আসছে জিব দিয়ে ঝোল সাপটে নেবার, এছাড়া আর কোনো শব্দ নেই, অনেক সময় হয়েছে চাঁদও নিভু নিভু কুয়াশার আড়ালে, হঠাৎ খালিকদা পথের দিকে চোখ তুলে তাকালো, ওই ওই যেদিক দিয়ে আমরা নাককাটিতে এসেছি আর কি, উত্তর দিকে, তার জীবনও ততক্ষণে বন্ধ হয়ে গেছে, এক দৃষ্টে তাকিয়ে আছে উত্তরে, যেন হঠাৎ কিছু দেখেছে বা শুনেছে, আমি তাকে জিজ্ঞেস করব ভাবছি, হঠাৎ নিজেই শুনতে পেলাম কার্তিকদার গলা ওই উত্তর থেকেই, আমি ঘাড় ঘুরিয়ে দেখি ছায়া ছায়া একটা শরীর হাবছা পথ ধরে হনহন করে হেঁটে আসছে, চিনলাম কার্তিকদা, ভাবলাম তারা বোধহয় কাপালি গ্রাম থেকে ফিরে এসেছে, তুকগুণ ভালোই কাজ করেছে বলে মনে হয় খবর নিয়ে আসর করতে এসেছে, আমি ভারী খুশি হয়ে বলতে লাগলাম, তুমি একা কেন গো কার্তিকদা, দিনুদাকে নিয়ে এলে না? কিন্তু আমি কিছু বলার আগেই খালেকটা আমার পা খামছে ধরল, তার মুখে কুয়াশা কাটা যে আলো পড়ছে তাতে দেখলাম খালেকটার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, যা আমি কোনোদিন দেখিনি তাই দেখতে পেলাম আজ, জীবনে এই প্রথমবারের জন্য খালেকটা ভয় পেয়েছে। আমি পিছন ফিরলাম, কার্তিকটা অনেকটা কাছে চলে এসছে, কিন্তু কিন্তু হাঁটার ধরন, বুকটা এখনো মনে হচ্ছে ফেটে যাবে গো, কার্তিকটা হাঁটছে, তার টানপা মাটিতে পড়ছে তার মতোই, মানে ব্যাটা ছেলেরা যেমন হাঁটে, আর পাপা মা গো রক্ষে করো মা রক্ষে করো, সেই বাপা পড়ছে একেবারে মেয়ে ছেলের হাঁটার মতো কোমর দুলিয়ে নুপুর বাজিয়ে, আমি চিৎকার করে উঠলাম, খালিদা ফালাও খালিদা, কিন্তু ততক্ষণে আধা কার্তিক আধা নাককাটির দেহ একেবারে সামনে এসে পড়েছে, আমাদের থেকে হাত পাঁচেক দূরে ওই ওই জোড়ার শরীর থেকে একটা শরীর ছিটকে পড়ল মাটিতে, আর পরেই হাঁচড় পাঁচড় করে উঠে ছুটে গেল উত্তরের পথে যেদিক দিয়ে সে এসেছিল, সে কার্তিকটা নাককাটির ভর থেকে ছাড়া পেয়েই সে ছুটে পালিয়েছে, আমাদের চোখের সামনে একটা কালো কুচকুচে মেয়ে এসে দাঁড়ালো,
এমনই চুপচাপ একটা মেয়ে, সারা শরীর ভেজা, হাত পা সব একেবারে সাধারণ, শুধু শুধু নাকের জায়গাটা একটা এত বড় অন্ধকার খোঁদল। ফুসফুস করে জাত সাপের মতো নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। আর তার দৃষ্টি সরাসরি পড়ছে খালেক তার মাংসের ওই ছোল মাখা মুখের ওপর। হঠাৎ মেয়েটা চিৎকার করে কেঁদে উঠল।
দাদা রে, ওরা আবার এসেছে, তুই কিচ্ছু করলি না এখনো দাদা।
ভয়ঙ্কর চিৎকারটা করে সে লাফিয়ে পড়ল খালেকদার উপর। আমার খেয়াল ছিল আমার ভ্যানে বজরং বলি মাসি তার ছবি আছে, বাবা বিশ্বকর্মার ভ্যান, আর আমি একটু আঁশ ছুঁইনি। একবার যদি ভ্যানের কাছে পৌঁছতে পারি, খালেকদার গুঙ্গানি পিছনে ফেলে আমি ছুটলাম ভ্যানের দিকে। একটা গর্জন পাকিয়ে উঠছে কাছে কাছে ছোপে ঝাড়ে, ডোবার পচা পাঁকের গন্ধ উঠে আসছে গাঢ় হয়ে। আমি পিছনে ফিরে তাকাইনি, ভ্যানটাকে ঠেলতে ঠেলতে ছুটলাম উত্তর দিকে। হঠাৎ একটা কট করে শব্দ হলো, আর সব চুপ, সব চুপ। গোমানি থেমে গেছে খালেকদার, থেমে গেছে অমানুষিক গর্জনটাও। একটা তৃপ্তির হাসি ঘর ঘর করে উঠেছে থেকে থেকে, নোংরা হাসি। আমার দুচোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। আমি বুঝতে পারছি খালেকদার নেই, পাগলের মতো ছুটছি। হঠাৎ কি একটা যেন উড়ে এসে আমার ভ্যানের হ্যান্ডেলে আছড়ে পড়ে গেঁথে গেল ব্রেক হ্যান্ডেলে। এত জোরে সেটা ছোঁড়া হয়েছে যে কোন জিনিসটা স্টিলের ফোঁতা ব্রেক হ্যান্ডেল অবধি পৌঁছে গেছে। কুয়াশার ছায়ার ভাঙা চাঁদের আলোতে খালেকদার চোখ দুটো আমার দিকেই তাকিয়ে আছে বিস্ফারিত ভাবে। মাথার পেছনের খুলি ফাটিয়ে ব্রেক হ্যান্ডেলটা বেরিয়ে এসছে হাঁ করা মুখটা দিয়ে। আমি কি করে বাড়ি পর্যন্ত পৌঁছেছি জানি না, শুধু এতটুকু মনে পড়ে নিজের চিৎকারটুকু। গলা ফাটিয়ে কাঁদতে কাঁদতে আমি রাস্তা দিয়ে ছুটছি। আমার সামনে ছাদের আলো টকটকে লাল রঙের হয়ে উঠেছে, লাল লাল লাল।
যেমন হঠাৎ করেই কার্তিক শুরু করেছিল তেমন করেই থেমে গেল, আর একটা কথাও তার মুখ দিয়ে বার করাতে পারিনি আমরা। হঠাৎ কি একটা ভেবে যেন বাবা আবার কচু বোনের দিকে চলে গেল হন হন করে। আমিও বাবার পিছু নিলাম। তারক যেখানে বসেছিল কয়েকটা কচু গাছের গোড়া দুমড়ে পড়ে আছে সেখানে। হঠাৎ বাবা থমকে দাঁড়িয়ে পড়ল, ঘাড়ের পেশিগুলো ফুলে উঠেছে, শরীরের রোমগুলো দাঁড়িয়ে গেছে। বাবার পিঠের উপর দিয়ে তাকাতেই আমার বুকে প্রবল শক্তিতে অদৃশ্য কেউ একটা লাথি মারল যেন। খালেকের চোখ দুটো আমার দিকেই নিবদ্ধ, হ্যাঁ মুখের উপরে বন বন করছে মাছি, হ্যাঁ মুখের উপরে বন বন করছে মাছিগুলো, গলার কাছে শুকিয়ে উঠেছে গাঢ় রক্ত। আমি মাথা ঘুরে পড়ে গেলাম কচু বনের ভেজা ভেজা মাটিতে। সেদিন যদি জোর করে খালেককে নিয়ে যেতাম কপালিগ্রাম, এমনটা হতো না। কার্তিকও দেখ কেমন শহরে গিয়ে থাকছে, তারও রাজমিস্ত্রির কাজে চলে গেল কেরল আর ফেরেনি, এখন কি করে কি জানি।
পিলু নিচু গলায় জিজ্ঞেস করল, সেই গুনিন সুরসুর করে কি বলতে চেয়েছিল জেঠু? আর নাক কাটি কি তার কোনো দাদার কাছে অভিযোগ জানায়?
এই যে সকল শক্তির পুজো হয় তারা কত বিশাল বলতো, আমরা কি জেনে পুজো করি কার শক্তি কোথা থেকে আসে? হ্যাঁ, দেবতা আর অপদেবতার মধ্যে ফারাক কে ঠিক করে দিয়েছে? শুভ অশুভের বিচার করে আমরা পুজো করব এমন শক্তি বা জ্ঞান আমাদের নেই। আমার তো আজও মনে হয় ওই বাঁশের ঝুলন্ত থানে প্রাচীনকাল থেকে স্বয়ং সূর্পনাখা পূজিত হয়ে আসছেন।
তার মানে সে স্বয়ং রাবণকে অভিযোগ করত চিৎকার করে?
ভোম্বল এক প্রকার চিঁচিয়ে উঠল। জেঠু সে বিষয়ে আর কিছু বলল না, শুধু ভারী গলায় বলল,
সাপের ভয়ও তো জঙ্গল এড়িয়ে থাকিস, বাঘের ভয়ে বন, কুমিরের ভয়ে জল, তেমনি নাককাটির ভয়ও না হয় ওই পথটা সন্ধ্যের পরে এড়িয়ে থাকলি কি অসুবিধা? ভয় বুদ্ধিমানই বাইরে, ভয় আমাদেরকে বাঁচিয়ে রাখে, সাবধানতাও এক রকমের ভয়। বুঝলি হনুমান?
পিলু আর ভোম্বল একে অপরের দিকে তাকালো একবার, তারপর পিলু বলে উঠল,
ও জেঠু, সেই সামন্তক দাদার বনে সব পাথর গাছ হাঁটাচলা করে বেড়ায়, কথা বলে, কাঁদে, সে গল্পটা একটু বলো না গো।
দীনমণি ভদ্র একটা মুখভঙ্গি করে চেয়ার থেকে উঠে পড়ে বললেন,
হ্যাঁ, সারা রাত গল্প বলে তোমাদের বড় আর মুখ ঝামটা শুনি আর কি। সে সামন্তক দাদা বাড়ি ফিরলি শুনিস, এই চল চল খেতে চল, রাত হলো অনেক, ব্যাট আর দল সব।
শুনছিলে কর্ণশীলের কলমে নাককাটি, গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তি, দীনমণি ভদ্র চরিত্রে ইভান সরকার, অন্যান্য চরিত্রে স্পন্দন, রুভিনা, ঋদ্ধি, দিতিপ্রিয়া, থ্রিলার ল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে রণদীপ নন্দী, স্কেয়ার রিটেলস ইউটিউব চ্যানেল থেকে শ্রীরূপ, সাহিত্য সমাহার ইউটিউব চ্যানেল থেকে আকাশ, ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরি চ্যানেল থেকে তৃষা এবং আমি রক্তিম, আবহ ফিনিক্স, প্রচ্ছদ সৌমদীপ কুই, স্ক্রিপ্টিং শুভজিৎ, ভিডিওগ্রাফিক্স ঋদ্ধি, বিশেষ সহযোগিতায় দেবলীনা, পরিবেশনা ও পরিচালনায় টিম হরস্কোপ। আবার একটা ছোট্ট অনুরোধ, গল্পটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানিও, তার সাথে গল্পটা প্রচুর 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 শেয়ারও করে দিও। আজকের মতো এখানেই শেষ, আমরা খুব তাড়াতাড়ি আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, শুভরাত্রি।